বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 13 জুলাই, 29 আষাঢ় এবং ফার্সি 22 থির। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণ এবং বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণের বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক আলোচনা দর্পণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের দ্বারপ্রান্তে বলে মুখপাত্রের মন্তব্য। ষড়যন্ত্রের পরও ইসলামী সরকার ব্যবস্থার ভিত্তি শক্ত হচ্ছে, জানাল IRGC। আফগানিস্তানের কুন্দুজ প্রদেশ সহ বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে, তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি। বাংলাদেশে করোনায় 24 ঘন্টায় আরও 203 জনের মৃত্যু, শনাক্ত 12,198 জন। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। এবং ভারতের অসমে গরু জবাই বন্ধে কঠোর আইন তৈরি করতে যাচ্ছে রাজ্য সরকার। মুসলমানদের কোরবানি বন্ধে ষড়যন্ত্র চলছে বলে মুসলিম বিধায়কের অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরান সরকারের মুখপাত্র আলি রাবিই বলেছেন তার দেশ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং ইরানি জনগণ অতীতের যে কোনো সময়ের তুলনায় এই সমঝোতার ইতিবাচক ফল ভোগ করার কাছাকাছি অবস্থায় রয়েছে। ইরানের পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার লক্ষ্যে গত এপ্রিলে ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের সংলাপ শুরু হয় এবং গত মাসের শেষ দিকে 6 দফা আলোচনা সম্পন্ন হয়। তবে 7ম দফা আলোচনার আগে আমেরিকার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মত পার্থক্য নিরসন নিয়ে অচল অবস্থা দেখা দেয়। আলি রাবি দৃশ্যত ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে সে অচল অবস্থা অবসানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন শীঘ্রই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ওদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন ভিয়েনা সংলাপ আবার শুরু করার কোনো তারিখ নির্ধারিত না হলেও আমেরিকা 7ম দফা পরোক্ষ বৈঠকে ফিরে যেতে প্রস্তুত রয়েছে। আগামী বৃহস্পতিবার ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের 6ষ্ঠ বার্ষিকী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন শত্রুরা চার দশক ধরে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি, বরং এর ফলে ইসলামী ব্যবস্থা আরও শক্তিশালী ও দৃঢ় হয়েছে। আইআরজিসি সেন্ট্রাল কমান্ডে প্রাদেশিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। জেনারেল সালামি আরও বলেন, যে জাতি ধর্মীয় মূল্যবোধ, ইমানি শক্তি, নৈতিকতা, আধুনিকতা, উন্নতি, স্বাধীনতা ও নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগামী, কেবল তাকেই আদর্শ জাতি বলা চলে। আইআরজিসির শীর্ষ কমান্ডার বলেন, শত্রুরা আমাদের ইসলামী শাসন ব্যবস্থার সামনে যেসব বাধা বিপত্তি তৈরি করেছে, তা যদি অন্য কোনো ব্যবস্থার বিরুদ্ধে করা হতো তাহলে তা নিশ্চিতভাবেই ভেঙে পড়ত। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান ক্রমেই শক্তিশালী হয়েছে। শত্রুর প্রতিটি ষড়যন্ত্রের মোকাবেলায় ইরানের ইসলামী সরকার ব্যবস্থার ভিত্তি সুদৃঢ় হয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবান অস্ত্রধারীদের সঙ্গে সরকারি সেনাদের যুদ্ধ তীব্র আকার ধারণ করায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রায় 12,000 মানুষ। আফগান সৈন্যরা প্রদেশের রাজধানী কুন্দুজ শহর নিয়ন্ত্রণ করলেও এটি দখলের জন্য হামলা জোরদার করেছে তালেবান। যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, কুন্দুজ নগরীর শহরতলিতে সরকারি সেনারা তালেবান হামলা প্রতিহত করার জন্য গোলাগুলি চালিয়ে যাচ্ছে। প্রদেশের বিভিন্ন স্থানে সরকারি রাস্তার দুপাশে তাঁবু খাটিয়ে বাস্তুহারা মানুষেরা অবস্থান নিয়েছে। উদ্বাস্তুতে পরিণত হওয়া এসব মানুষ খাদ্য ও অন্যান্য ত্রাণের অভাবে কষ্ট পাচ্ছে। তালেবান এরই মধ্যে কুন্দুজ প্রদেশের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করলেও রাজধানী শহর রক্ষা করার জন্য সরকারি সেনাবাহিনীর পাশাপাশি গণ স্বেচ্ছাসেবী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোররাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয়। তালেবান গোয়েন্দা প্রধানের নাম কারি শাকাসি বলে উল্লেখ করা হয়, যার জিহাদি নাম ছিল জালালি। বিবৃতিতে বলা হয়, লগার প্রদেশে আফগান বিশেষ পুলিশ বাহিনীর এক বিশেষ অভিযানে তালেবান গোয়েন্দা প্রধান নিহত হয়েছে। এ সময় জালালির দুজন সহযোগীকে আটক এবং বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। লগার প্রদেশের মোহাম্মদ আগাহি গ্রামে এ অভিযান চালানো হয় বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তালেবান গোয়েন্দা প্রধান দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে কাবুল প্রদেশে সন্ত্রাসী অভিযানের সঙ্গে জড়িত ছিল। আফগানিস্তানের মাজার শরীফ থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে রাশিয়া। আফগানিস্তান বিষয়ক রুশ প্রতিনিধি জামির কাবুলোভ বার্তা সংস্থা ইতার তাসকে দেয়া বলেছেন, বাল্খ প্রদেশের কেন্দ্রীয় শহর মাজার শরীফে অবস্থিত রুশ কনসুলেটের কূটনীতিকরা আফগানিস্তান ছেড়েছেন। তাদেরকে অস্থায়ীভাবে উজবেকিস্তানে পাঠানো হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। জামির কাবুলোভ আরও বলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে কর্মরত কূটনীতিকদের নিরাপত্তা এখনও ঠিক আছে, তাদের বিপদের আশঙ্কা নেই। এর আগে ভারত আফগানিস্তানের কান্দাহার থেকে 50 জন কূটনীতিক ও নিরাপত্তা কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে। তারাও বলেছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া নয়াদিল্লি থেকে জারি করা একটি সতর্ক বার্তায় আফগানিস্তানে কর্মরত ও অবস্থানরত প্রত্যেক ভারতীয়কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনার প্রত্যাহার শুরু হওয়ার পর তালেবান বিভিন্ন প্রদেশে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে এবং বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় আরও 203 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 12,198 জন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে সর্বশেষ ২৪ ঘন্টায় ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১২,১৯৮ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৮৪২ জন, আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৪৭,১৫৫ জন। রোববারে মারা যান রেকর্ড সংখ্যক ২৩০ জন। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৩,৬৩১ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৪১,৭৫৫ জনের। বর্তমানে আক্রান্ত রোগীর প্রতি ১০০ জনের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। আগামী দিনগুলোতে শনাক্ত এবং মৃত্যুর হার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাকশন সিআরআইডিএ। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার শাহরিয়ার রোজেন গণমাধ্যমকে বলেছেন, সংক্রমণের মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর। তবে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সন্ত্রাসী ধরপাকড় প্রসঙ্গে উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও সাবেক মুখ্যমন্ত্রী এবং বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী সংশয় প্রকাশ করেছেন। রাজ্যের শাসক দল বিজেপি নেতারা এ ব্যাপারে অখিলেশ যাদবের তীব্র সমালোচনা ও কটাক্ষ করেছেন। বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী বলেছেন, সন্ত্রাসবাদে ধরা পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর ঘটনা, কিন্তু তার সময় নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচন এলেই কেন এই অভিযান শুরু হয়? উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ সন্ত্রাস দমন শাখা গত রোববার অভিযানে নেমে লখনৌ থেকে দুজনকে গ্রেপ্তার করে জানিয়েছে, এরা আল কায়দার সমর্থক আনসার গাজওয়াতুল হিন্দ সংগঠনের সদস্য। ১৫ আগস্টের আগে ট্রেন বা বাজারে বিস্ফোরণের ষড়যন্ত্র করছিল। এদের কাছ থেকে বিস্ফোরক তৈরির কিছু সরঞ্জামও পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পরে উত্তরপ্রদেশের সব বড় শহরে সতর্কতা জারি করা হয়েছে, সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে। গ্রেপ্তার প্রসঙ্গে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, উত্তরপ্রদেশ পুলিশ বিশেষ করে বিজেপি সরকারের প্রতি আমার আস্থা নেই। ভারতের বিজেপি শাসিত অসমে গরু জবাই বন্ধে কঠোর আইন তৈরি করতে যাচ্ছে রাজ্য সরকার। এর বিরোধিতা করেছে রাজনৈতিক দল এআইইউডিএফ। বিধায়ক আমিনুল ইসলাম বলেছেন, মুসলমানদের কোরবানি বন্ধ করতে চায় ওরা। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের বিজেপি শাসিত অসমে গরু জবাই বন্ধে কঠোর আইন তৈরি করতে চলেছে রাজ্য সরকার। গতকাল সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দ্য অসম ক্যাটল প্রিজার্ভেশন বিল ২০২১ পেশ করেছেন। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দল এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম বলেছেন, অসমে গরুকে সেবা করার কথা বলা হচ্ছে, অসমে গরু সম্মানের, কিন্তু গোয়া, নাগাল্যান্ড, মেঘালয়ে গরুকে কেন একই মর্যাদা দেওয়া হয় না? এটা কি ধরনের মানসিকতা? আসলে ওই বিলের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, মুসলিমদের ভাবাবেগে আঘাত হানাই বিজেপি সরকারের উদ্দেশ্য, ধর্মীয় উদ্দেশ্যে গরু জবাই করা যাবে না, অর্থাৎ মুসলিমদের কোরবানি বন্ধ করতে চায় ওরা। অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে পশু জবাই বৈধ, কিন্তু ধর্মীয় কারণেও গরু জবাই নয়, এই বিধানটাই বৈষম্যমূলক। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ আফসার আলী আজ মঙ্গলবার রেডিও তেহরানকে বলেন,
নাগাল্যান্ড, মণিপুর, অন্যান্য জায়গায় গোমাংস নিষিদ্ধ নয়, গোয়া বিজেপি শাসিত, সুতরাং এটা কোনো ধর্মীয় ইস্যু নয়, মুসলমানরা এটা থেকে একটি পা দেওয়াটা উচিত হবে, এটা হচ্ছে রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক ইস্যু রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে হবে।
গণমাধ্যমে প্রকাশ অসম গো সুরক্ষা বিল ২০২১ ৪ নম্বর ধারায় গবাদি পশু জবাই বন্ধের কথা বলা হয়েছে। ৫ নম্বর ধারায় বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান দখলদার ইসরায়েলের নয়া প্রেসিডেন্ট আইজাক হেরজোগের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি বর্ণবাদী ইসরায়েলের নয়া প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তুরস্কের জনমতকে উপেক্ষা করে ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করলেন এরদোগান। তুরস্কের জনমত জরিপে বরাবরই দেখা যাচ্ছে সে দেশের জনগণ ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ও সম্পর্কের বিরোধী। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে আজ বলা হয়েছে, সোমবারের ফোনালাপে এরদোগান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষাকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্ব বহ বলে মন্তব্য করেছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এর কারণ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
পশ্চিম এশিয়ার বিভিন্ন ঘটনাবলীতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গত এক দশক ধরে প্রায় একই নীতি পোষণ করে আসছে, কিন্তু সম্প্রতি বিভিন্ন ইস্যুতে এই দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। আরব বিশ্বে স্বৈর সরকারগুলোর বিরুদ্ধে জনগণের প্রতিবাদ বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের নীতি অনুসরণ করে চলেছে। বিশেষ করে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে ওই দুই দেশ একজোট হয় এবং আমিরাত সৌদি আরবের প্রধান মিত্রে পরিণত হয়। কিন্তু গত দুই বছরের ঘটনাবলিতে দেখা গেছে ইয়েমেন সহ বিভিন্ন ইস্যুতে সৌদি আরব ও আমিরাতের মধ্যে তীব্র মতপার্থক্য বিরাজ করছে। আমিরাত দক্ষিণ ইয়েমেন থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়, এটাকে কেন্দ্র করে 2019 সালে প্রথম মতপার্থক্য শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত এক প্রতিবেদনে লিখেছে, ইয়েমেন থেকে আমিরাতের সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে প্রথম সৌদি আরবের সঙ্গে আমিরাতের দূরত্ব সৃষ্টি হয়, কেননা ইয়েমেনের বিরুদ্ধে ব্যয়বহুল এই যুদ্ধে রিয়াদকে একা ফেলে রেখে আমিরাত ওই যুদ্ধ থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়। আমিরাত সরকার কেবলমাত্র তাদের সমর্থিত দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদের প্রতি সমর্থন দিতে থাকে, যা কিনা সৌদি সমর্থিত বাহিনীকে সংকটে ফেলে দেয়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতভেদ সৃষ্টির আরেকটি কারণ হচ্ছে কাতার ইস্যু, কেননা সৌদি সরকার আমিরাত, বাহরাইন ও মিশরের সঙ্গে সলা পরামর্শ না করেই কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। আরব রাজনৈতিক বিশ্লেষক আব্দুল বারি আতাওয়ান এক নিবন্ধে লিখেছেন, আমিরাত মনে করে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের কাছ থেকে তারা ধোঁকা খেয়েছে। সৌদি ও আমিরাতের মধ্যে মতভেদ সৃষ্টির তৃতীয় কারণ হচ্ছে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকে কেন্দ্র করে। এ অঞ্চলে আমিরাত হচ্ছে প্রথম আরব দেশ যে কিনা গত বছরের সেপ্টেম্বরে দখলদার ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। আবুধাবির এই পদক্ষেপের পর রিয়াদও তেল আবিবের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেবে বলে আমিরাত সরকার ভেবেছিল। যাই হোক, দিন যতই গড়াচ্ছে বিভিন্ন ইস্যুতে ততই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দূরত্ব বাড়ছে। আগামীতে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরামর্শ দিয়ে বলেছেন, স্বাস্থ্যবিধি মানলে এবং মাস্ক পরলে লকডাউনের প্রয়োজন হবে না। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, জনগণ ঠিকমতো স্বাস্থ্যবিধি মেনে চললে, মাস্ক ব্যবহার করলে লকডাউনের প্রয়োজন হয় না, আর স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন। আজ মঙ্গলবার সকালে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেছেন, প্রতিদিনই সংক্রমণ আগের দিনের হারকে অতিক্রম করে যাচ্ছে। ভাইরাসের সংক্রমণ এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যবসা বাণিজ্য ও যাতায়াত সচল করতে 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ সময় গণপরিবহন চলাচল, দোকান শপিং মল খুলে দেয়া সহ স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কোভিড-19 বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন,
লকডাউনের ভাইরোলজিক্যাল পার্টটা আমাদের নিশ্চিত করতে, যারা ইনফেক্টেড তাদের আইসোলেশন করা এবং সেই ফ্যামিলিটাকে কোয়ারেন্টাইন করা এবং প্রতিটা মানুষকে মাস্ক পরা নিশ্চিত করা, যাতে উপসর্গবিহীন মানুষরাও ভাইরাসটা ছড়াতে না পারে।
এছাড়া ঈদকে কেন্দ্র করে লকডাউনের কঠোরতা শিথিল করার ব্যাপারে নিজের আপত্তির কথা জানিয়ে বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস সাকুর খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন,
যেহেতু ইতিমধ্যে অনেক কিছু বন্ধ ছিল, তারপরে কিছু কিছু বিষয় খুলে দেওয়া হচ্ছে এবং লকডাউনের শিথিলতা আনছে, আমরা মনে করছি জনসমাগম আবার বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে মিক্সিং অথবা মিশ্রণটা বেড়ে যাবে। এই ক্ষেত্রে যদি আমরা সার্বিকভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলি, সঠিকভাবে মাস্ক পরিধান না করি, তাহলে কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
ওদিকে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা বলেছেন, এখন যে হারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, সবার টিকা নেওয়াটাই প্রতিরোধের গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষকে টিকা দিতে। তবে তিনিও সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা যতই প্রস্তুতি নিই না কেন, রোগী কমাতে না পারলে কাজ হবে না। এক্ষেত্রে সাধারণ জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে আবারও বিশেষভাবে অনুরোধ করেন।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণ।
দর্পণ। শ্রোতাবন্ধুরা, মাদক পাচার ও এর ব্যবহার সারা বিশ্বের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যুব শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে বিশ্বের সব সরকারের জন্যই এটি বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আন্তর্জাতিক মাদক দিবস পালন করা হয়। বিশ্বে বিশেষ করে মধ্য এশিয়া ও ইউরোপে মাদকদ্রব্য পাচারের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। কিন্তু 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর দেশটির সরকার মাদক পাচার ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। মাদক পাচার রোধ করতে গিয়ে সীমান্ত এলাকায় এ পর্যন্ত ইরানের নিরাপত্তা বাহিনীর বহু সদস্য সংঘর্ষে প্রাণ হারিয়েছে। বলা যায়, মধ্য এশিয়া ও ইউরোপের দেশগুলো মাদক বিরোধী অভিযানে ইরানের আত্মত্যাগ ও প্রচেষ্টার কাছে ঋণী। আজকের অনুষ্ঠানে আমরা মাদক বিরোধী অভিযানে ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করব। পরিবেশনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। মাদক উৎপাদক পাচারকারী ব্যবসায়ী শ্রেণী এবং আন্তর্জাতিক অর্থনৈতিক মাফিয়া চক্র যতটা না লাভবান হচ্ছে, তার চেয়ে বেশি ফায়দা লুটছে উন্নয়নশীল দেশগুলোর উপর আধিপত্য বিস্তারকারী বৃহৎ শক্তিগুলো। বৃহৎ শক্তিগুলো মাদককে তাদের লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সামাজিক ও রাজনৈতিক বিষয়ক বিশ্লেষকরা মনে করেন, সামরিক ও সাংস্কৃতিক আগ্রাসনের পাশাপাশি মাদকের বিস্তার ঘটিয়েও বৃহৎ শক্তিগুলো অন্য দেশ বা জাতিগুলোর নৈতিক চরিত্র ধ্বংস ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। এতে করে শুধু যে কয়েকটি দেশ বা নির্দিষ্ট অঞ্চলের সামাজিক শৃঙ্খলা ও পরিবেশ বিনষ্ট হচ্ছে তা নয়, একই সঙ্গে বিশ্বব্যাপী এর ধ্বংসাত্মক প্রভাব পড়ছে। মাদক পাচারকারী চক্র ও তাদের পেছনের মদতদাতা বৃহৎ শক্তিগুলোর প্রধান টার্গেট যুব সমাজকে ধ্বংস করা, যারা কিনা একটি দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখে। মাদকের ছোবলে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ে দেশগুলো, ফলে শিক্ষা, ক্রিয়া, সাংস্কৃতিক, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে যেমন পিছিয়ে পড়ে, তেমনি স্বাধীনতা ও নিরাপত্তাও চরমভাবে বিঘ্নিত হয়।
বিভিন্ন কারণে পশ্চিম এশিয়া এবং এর বাইরের দেশগুলোতে মাদকের ছড়াছড়ি। এ কারণে এ অঞ্চলের দেশগুলোর উচিত মাদক উৎপাদন, পাচার ও বিস্তার রোধে জোর প্রচেষ্টা চালানো, কারণ এক্ষেত্রে যে কোনো উদাসীনতা বা অবহেলা সমগ্র এ অঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সবচেয়ে বেশি মাদক উৎপাদন হয় আফগানিস্তানে, ফলে প্রতিবেশী হিসেবে দুদিক থেকে ইরান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমত, আফগানিস্তানে উৎপাদিত মাদক ইউরোপে পাচারের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট হিসেবে ইরানের রুট ব্যবহৃত হয়, ফলে এসব মোকাবিলা করতে গিয়ে ইরানকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এবং এর পেছনে ইরানের বিপুল অর্থ ব্যয় হয়, আর প্রায়ই সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। ইরানের দ্বিতীয় ক্ষতি হচ্ছে, প্রতিবেশী হওয়ার কারণে এসব মাদকের একটি অংশ ইরানিদের, বিশেষ করে যুব শ্রেণীর হাতে পৌঁছে যাচ্ছে, যার ফলে যুব সমাজের একটি অংশ বিপথে যাচ্ছে।
এই অঞ্চলের দুটি প্রধান মাদক উৎপাদনকারী দেশের প্রতিবেশী হচ্ছে ইরান, ওই দুটি দেশ হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান। তবে আফগানিস্তানের সবচেয়ে বেশি মাদক উৎপাদন হয়। এসব মাদক ইরান হয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে পৌঁছে যাচ্ছে। ভারতে উৎপাদিত মাদকও এদিক দিয়ে পাচার হয়। মাদক পাচার রোধ করতে গিয়ে গত 40 বছরে ইরানের 4,000-এর বেশি নিরাপত্তা কর্মী শহীদ হয়েছে। এছাড়া 12,000 ব্যক্তি আহত এবং বিপুল অর্থ এর পেছনে ব্যয় হয়েছে। গত বছর ইরানের নিরাপত্তা বাহিনী 950 টন বিভিন্ন ধরনের মাদক জব্দ করেছে, যা কিনা সারা বিশ্বে নজিরবিহীন। এভাবে মাদক পাচার রোধে ইরান নজিরবিহীন ভূমিকা পালন করে যাচ্ছে। নিজস্ব উদ্যোগে প্রচেষ্টা চালানো ছাড়াও ইরান প্রতিবেশী অন্য দেশেও সহযোগিতায় একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেছে, যাতে মাদক পাচার রোধে তথ্য বিনিময় করা যায়।
মাদকের ব্যবহার শুধু যে একটি পরিবার বা সমাজকে ধ্বংস করে দেয় তাই নয়, গোটা মানব সমাজকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। বিশ্বের বেশিরভাগ দেশ মাদকের ছোবলে ভয়াবহ সামাজিক সংকটে জর্জরিত। সরকারগুলো মাদক বিরোধী অভিযানে বিপুল অর্থ ব্যয় করলেও মাদক চোরাচালানিদের তৎপরতা আগের চেয়ে বেড়েছে। বিশ্বের প্রায় 3.5 কোটি মানুষ বর্তমানে মাদকাসক্ত এবং তাদের চিকিৎসার প্রয়োজন। গত 3 দশকের তুলনায় বর্তমানে মাদক বিরোধী অভিযানের গুরুত্ব বহুগুণে বেড়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 1987 সালের 26 জুন এ বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে একটি প্রস্তাব পাশ হয় যাতে মাদক পাচার ও নিয়ন্ত্রণ রোধে করণীয় বিষয়ে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবে 4টি অনুচ্ছেদ রাখা হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মাদকের বিস্তার রোধ, যেসব জমিতে মাদকের চাষ হয় সেগুলো উচ্ছেদ করা, চোরা চালানের সঙ্গে জড়িত চক্রকে ধ্বংস করে দেওয়া এবং এ বিষয়ে সব দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়।
এক পরিসংখ্যানে দেখা গেছে, 2001 সালে আফগানিস্তান জবরদখল হওয়ার পর ওই দেশটি মাদক চাষ ও উৎপাদনের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে মাদক চাষের জন্য ব্যবহৃত জমির পরিমাণ 10 গুণ বেড়েছে। কোনো খবরে বলা হয়েছে, 2001 সালে আফগানিস্তানে আফিম উৎপাদিত হয়েছিল প্রায় 180 টন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটির উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 9,000 টন। বাস্তবতা হচ্ছে, গত 3 দশক ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও যুদ্ধ সংঘাতের কারণে আফগানিস্তান মাদক উৎপাদনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এছাড়া ওই দেশটিতে মার্কিন উপস্থিতিও মাদক চাষে ভূমিকা রেখেছে, কেননা খোদ মার্কিন সেনারাও মাদক ব্যবসা থেকে মুনাফা লুটেছে বলে অভিযোগ রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে মার্কিন উপস্থিতির ফলে আফগানিস্তানে যে যুদ্ধ ও সহিংসতার ঘটনা ঘটেছে তার ফলে অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশটি পিছিয়ে পড়ায় অনেক মানুষ মাদকের দিকে ঝুঁকে পড়েছে। আফগানিস্তান সহ পশ্চিম এশিয়ায় সন্ত্রাসীদের প্রধান আয়ের উৎস মাদক ব্যবসা।
যাই হোক, আফগানিস্তানে মাদক উৎপাদন ও তা চোরাচালানের কারণে ইরান সহ অন্য দেশের সীমান্ত এলাকার নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইতালির সাংবাদিক আলেকজান্ডার স্কাতি বলেছেন, মাদক চোরাচালান রোধ সারা বিশ্বের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি এক্ষেত্রে ইরানের ভূমিকার ভূয়সী প্রশংসা করে ইরানের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। কেননা ইরান যদি মাদক পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিত, তাহলে ইউরোপ সহ বিশ্বের বহু দেশ মাদকের সয়লাভ হয়ে যেত।
শ্রোতা বন্ধুরা, বিশ্বজুড়ে মাদকের বিস্তারের ভয়াবহ পরিণতি এবং মাদক চোরাচালান রোধে ইরানের ভূমিকার বিষয়ে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 13 জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ঈদের পর 2 সপ্তাহ বন্ধ থাকবে পোশাক সহ সব শিল্প কারখানা। প্রথম আলো, সবাই মাস্ক পরলে, স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হয় না, বললেন ওবায়দুল কাদের কালের কণ্ঠ। মডার্না ফাইজারের টিকা নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী যুগান্তর। সরকারের উদাসীনতায় রূপগঞ্জে এতগুলো প্রাণ গেল, দৈনিক মানবজমিন। টিকা নিয়ে যে গুরুত্বপূর্ণ খবর দিল রাশিয়া, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়ল ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, আনন্দবাজার। অসমে নতুন গবাদি পশু বিল, হিন্দু শিখ জৈন এলাকায় কেনা বেচা হবে না গোমাংস। আজকাল দলবদলের পথে বাবুল সুপ্রিয়, জল্পনা উড়ালেন খোদ প্রাক্তন মন্ত্রী, সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউনে রপ্তানিমুখী তৈরি পোশাক সহ অন্যান্য শিল্প কারখানা চালু থাকলেও পবিত্র ঈদুল আজহার পর সেটি হচ্ছে না। ঈদের পর 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 14 দিন পোশাক সহ অন্যান্য শিল্প কারখানা বন্ধ রাখতে হবে। আজ মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা নতুন প্রজ্ঞাপনে এমন নির্দেশনায় দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ পরবর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে 14 জুলাই অর্থাৎ কাল বুধবার মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল করা হলো। এরপর থেকেই অর্থাৎ 23 জুলাই সকাল 6টায় আবার কঠোর বিধিনিষেধ শুরু হবে, চলবে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত।
সবাই মাস্ক পরলে, স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হয় না, বলেছেন ওবায়দুল কাদের কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ ঠিকমতো মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না, আর স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন। আজ সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, করোনা সংক্রমণ এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। একটা সময়ে অনেকে মনে করতেন গ্রামের মানুষের করোনা হবে না, এ ধারণা ভুল প্রমাণ করে ভাইরাসের সংক্রমণ এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানিয়েছেন কোভ্যাক্সের আওতায় আরও 59 লাখ কোভিড-19 ভ্যাকসিন দেশে আসছে। চলতি জুলাই মাসে এসব টিকা আসবে জানিয়ে তিনি মঙ্গলবার বলেন, কোভ্যাক্স থেকে এসব টিকা পাওয়া যাবে বলে সরকারকে জানানো হয়েছে। এর মধ্যে 30 লাখ ডোজ হবে মডার্নার টিকা আর 29 লাখ ডোজ টিকা ফাইজারের। আমাকে সোমবার জানিয়েছে এই 59 লাখ ডোজ টিকা এ মাসে আসবে, পৌঁছাবে এ মাসের শেষে, কিন্তু ঠিক কবে আসবে তা এখনও জানায়নি। টিকা পাঠানোর 2-4 দিন আগে আমাদের সময়টা জানিয়ে দেয়।
সরকারের উদাসীনতায় রূপগঞ্জে এতগুলো প্রাণ গেল দৈনিক মানব জমিনের এশিয় নামের খবরে লেখা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারি দপ্তরগুলোর উদাসীনতা আর নজরদারির অভাবে রূপগঞ্জের কারখানায় ভয়াবহ এই দুর্ঘটনা ও এতগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে। তিনি বলেন, প্রতিষ্ঠানের সমান দায়ভার রয়েছে এই গণহত্যার পেছনে। এত বড় ভবনে 2টি মাত্র সিঁড়ি, আবার একটি ছিল তালাবদ্ধ। এ কারণে শ্রমিকরা বের হতে না পারায় এতগুলো প্রাণ অকালে ঝরে গেছে। নজরুল ইসলাম খান বলেন, এসব দেখার জন্য সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, তারা যদি ঠিকমতো কাজ করত তাহলে বিশ্ববাসী এত লাশ দেখত না।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, রাশিয়া সরকার 2020 সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাসের টিকা নিয়ে আসে। সারা বিশ্বকে তাক লাগিয়ে স্পুতনিক ৫ বা স্পুতনিক ভি টিকার লাইসেন্স দেয় দেশ। স্পুতনিক ভি নিয়ে বিজ্ঞানীরা বলছেন, এই টিকা করোনা ভাইরাস প্রতিরোধে অন্যান্য টিকার মতোই সমানভাবে কার্যকর। রাশিয়ার গেমোলিয়া রিসার্চ ইনস্টিটিউটের একটি গবেষণা রিপোর্ট গতকাল সোমবার প্রকাশ করে জানায়, করোনা ভাইরাসের আলফা B1, বেটা B1, গামা P1 এবং ডেল্টা B1 প্রজাতির বিরুদ্ধে সমান কার্যকর স্পুতনিক ভি।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়ল ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, উড়িষ্যার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের পরপরই সোমবার ভেঙে পড়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। এটি ভারতের সুপারসনিক ক্রুইজ ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র এই খবর দিয়েছে। ব্রহ্মসের সবচেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চলছিল। ক্ষেপণাস্ত্রটি 450 কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার ক্ষমতা সম্পন্ন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্র বলছে, সোমবার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়েছে ব্রহ্মস। কেন এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি।
দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, টানা দ্বিতীয়বার অসমে ক্ষমতা এসেছে বিজেপি। সোমবার গবাদি পশুদের রক্ষার্থে নতুন বিল পেশ করল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বিলে বলা হয়েছে, হিন্দু শিখ জৈনরা যেসব এলাকায় বেশি বসবাস করেন সেখানে গোমাংস ক্রয় বিক্রয় চলবে না, এমনকি মন্দিরের আশপাশে 5 কিলোমিটারের দূরত্বে গোমাংস বিক্রি নিষিদ্ধ। অসম সরকার বলছে, গবাদি পশুর জবাই, খাওয়া এবং বেআইনি পাচার রুখতেই এই অসম ক্যাটল প্রিজার্ভেশন বিল 2021 আনা হয়েছে। যদিও বিরোধী কংগ্রেস তা মানছে না, বলছে ধর্মীয় মেরুকরণ করার জন্যই এই আইন আনতে চায় বিজেপি সরকার, সংখ্যালঘুদের ভাবাবেগে আঘাত করতে চায়।
দলবদলের পথে বাবুল সুপ্রিয় জল্পনা উড়ালেন খোদ প্রাক্তন মন্ত্রী, সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। ফের আলোচনার কেন্দ্রে বাবুল সুপ্রিয়, কারণ মন্ত্রিত্ব খোয়ানোর পর পরই টুইটারে তিনি ফলো করেছেন তৃণমূল ও মুকুল রায়কে। প্রশ্ন উঠেছে, তবে কি মন্ত্রিত্ব খুইয়ে তৃণমূলের দিকে ঝুঁকছেন বাবুল? টানা 7 বছর মন্ত্রী থাকার পর সদ্য বাদ পড়েছেন তিনি। তারপরই সোশ্যাল মিডিয়ায় তাঁর একের পর এক পোস্টকে কেন্দ্র করে বাবুল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কদিন আগে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সংঘাত বাঁধে তার। এবার আচমকা টুইটারে তৃণমূল কংগ্রেস ও মুকুল রায়কে ফলো করার ঘটনায় নতুন চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে কোটে এনেছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা শুনব কালজয়ী একটি ফার্সি গল্প। এ গল্পটির সারবস্তু হল স্বজাতির বাইরে ভিন্ন কোনো জাতির বাহ্যিক রূপ যতই সুন্দর হোক এবং উদার মনে হোক না কেন, তাকে হুট করেই বিশ্বাস করা ঠিক নয়। তার উদারতা কিংবা খোসালাপ সবই এক ধরনের কৌশল কিংবা প্রতারণা বৈকি।
কালিলা ও দেমোনার এই গল্পটির সঙ্গে আমাদের অনেকের হয়তো পরিচয় রয়েছে, কিংবা পরিচয় না থাকলেও এ ধরনের চিন্তাভাবনা আমাদের অনেকেরই রয়েছে, কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ হয়তো আমরা খুব কমই করে থাকি। গল্পটি আমাদের চিন্তাকে শানিত করবে বলে আশা করি। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। আপনাদের সবান্ধব উপস্থিতি যথারীতি কামনা করছি।
পাহাড়ের পাদদেশে বাস করত কিছু বুনো পাখি, একটি কাক এবং একটি শাহী তিতিরও বাসা ছিল সেখানে। তাদের মাঝে দারুণ বন্ধুত্ব ছিল, একসাথে ভালোই কাটছিল তাদের। একদিন তিতির একাকী গেল মরুভূমিতে, আর ফিরে এলো না। কয়েকদিন কেটে গেল, ফিরলই না তিতির। তিতিরের দীর্ঘ অনুপস্থিতিতে চিন্তা হচ্ছিল কাকের। এভাবে সপ্তাহ পেরিয়ে যাবার পর একটা ধূসর তিতির কোনো এক স্থান থেকে এলো কাকের বাসার কাছে। এদিক সেদিক তাকিয়ে দেখল তার সমগোত্রীয় শাহী তিতির বাসায় নেই। এই সুযোগ কাজে লাগিয়ে সে বাসাটাকে নিজের জন্য গোছগাছ করে নিল এবং বসবাস করতে শুরু করল। এদিকে নিঃসঙ্গ কাক ধূসর তিতিরের আগমনে মনে মনে খুশি হল, তাই নতুন প্রতিবেশী তিতিরকে স্বাগত জানাল।
তিতিরকে সানন্দে বলল, শাহী তিতির চলে যাবার পর আমি একা হয়ে পড়েছিলাম, তোমাকে দেখে খুব খুশি হয়েছি। আশা করি এই বাসায় তোমার ভালোই কাটবে। ধূসর তিতির অত্যন্ত বিনয়ের সঙ্গে কাকের সৌজন্যের জবাব দিল এবং পরদিন কাকের বাসায় গেল। এভাবে তাদের মাঝে সূক্ষ্মতা গড়ে উঠল এবং পরস্পরে তারা ভালো বন্ধু হয়ে গেল। কিছুদিন পর শাহী তিতির হঠাৎ ফিরে এল। দেখল যে তার বাসায় ধূসর তিতির বসে আছে। স্বাভাবিকভাবেই রেগে গেল শাহী তিতির। তার পরের ঘটনা শুনব খানিক মিউজিক বিরতির পর।
শাহী তিতির চিৎকার করে ধূসর তিতিরকে বলল, আমার বাসায় বাস করার অনুমতি কে দিয়েছে তোমাকে? ধূসর তিতির বলল, আমি আমার নিজের বাসায় বাস করছি, তুমি কে আবার?
কে তোমাকে অনুমতি দিয়েছে এভাবে চিৎকার চেঁচামেচি করে আমাকে বিরক্ত করার? এভাবে চিৎকার করো না। শাহিদিদির ভীষণ খেপে গেল, বলল, এটা আমার বাসা, তুমি এক্ষুনি আমার বাসা থেকে ভাগো। ধূসর তিতির বলল, তোমার হয়তো ছিল, কিন্তু আমি এখন এই বাসাটিকে নতুন করে মেরামত করেছি, সাজিয়ে গুছিয়ে তৈরি করে বাস করছি, এটি এখন আমারই বাসা। বাদানুবাদ বেড়ে গেল দুই তিতিরের মাঝে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশে জড়ো হল অন্যান্য পাখিরা, তাদের মাঝে কাকও ছিল।
কিন্তু তারা কেউ বুঝে উঠতে পারছিল না কার দাবি সঠিক। কাক চেষ্টা করল তাদের মাঝে মিটমাট করে দেয়ার, কিন্তু কাজ হল না। অন্যান্য পাখিরাও চেষ্টা করল দুজনের মাঝে সমঝোতা করার, কিন্তু দুই তিতিরের কেউই একমত হল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল দুই পক্ষের ঝগড়া মেটানোর জন্য একজন নিরপেক্ষ বিচারক নিয়োগ করা হবে, যাতে সত্য সুস্পষ্ট হয়। তিতিরেরা কাককে কোনোভাবেই বিচারক হিসেবে মানল না। অবশেষে একটি পাখি প্রস্তাব দিল, বেড়ালের যেহেতু বাসার প্রয়োজন নেই, সুতরাং বেড়ালকে বিচারক করা হোক। সে আরো বলল, বেড়াল এমন এক প্রাণী যে কিনা মানুষের সঙ্গে বাস করে, সুতরাং সে জানে কি করে ন্যায় বিচার করতে হয়। এই প্রস্তাবে রাজি হল উভয় তিতির এবং বেড়ালের কাছে গেল তারা। তারপর কি হল শুনব একটু মিউজিক বিরতির পর।
কাক কৌতূহলবশত দুই তিতিরের পেছনে পেছনে গেল কি হচ্ছে দেখার জন্য। বেড়াল তার ঘরেই বসেছিল, সে খাবারের সন্ধানে ছিল, কিন্তু খাবার সংগ্রহ করা যায় কিভাবে ভেবে পাচ্ছিল না। তিতিরগুলোর পায়ের শব্দ শুনে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বিড়াল বলল, বাহ বাহ, পাখির ঘ্রাণ পাচ্ছি। তিতিরেরা বেড়ালকে বাসায় দেখতে পেয়ে খুশি হলো এবং বেড়ালের ঘুম ভাঙার অপেক্ষায় থাকল। বেড়াল চোখ মেলতেই পাখিরা সালাম করল এবং পুরো ঘটনা বর্ণনা করে বলল, আপনি সুষ্ঠু বিচার করে দিন। বেড়াল রাজি হল এবং দুই তিতিরকে প্রয়োজনীয় প্রশ্ন করে পুরো বিষয়টা জানার চেষ্টা করল। পাখিরা যখন ঘটনার বর্ণনা দিচ্ছিল, বেড়াল তখন চিৎকার করে বলে উঠল, যেমনটি ভেবেছিলাম, পার্থিব স্বার্থ আর সম্পদ নিয়েই তোমাদের মাঝে ঝগড়া হয়েছে।
এরপর বলল, আমি বুড়ো হয়ে গেছে, কানে ভালো শুনতে পারিনি, দুঃখজনক ভাবে তোমাদের কথাগুলো ভালো করে শুনতে পারিনি, বুঝতেও পারিনি আমি। তোমরা একটু কাছে এসো আর একটু উচ্চ স্বরে কথা বলো, আরেকবার শোনাও, যাতে ন্যায় বিচার করতে এই সুবিধে হয়। বিড়ালের কথা শুনে পাখিরা আরো কাছে এলো। তিতির পাখিরা তাদের নিজ নিজ আর্জি পেশ করল এবং সুষ্ঠু ও ন্যায় বিচার কামনা করল। বিড়াল জানতে চাইল, তোমরা আমাকে বলো তো, তোমাদের দুজনের মধ্যে এই কে আসলে ওই বাসাটির মালিক? এই তবে যাই বলো, একটু জোরে বলো, যেন ভালোভাবে শুনতে পাই। দুই তিতিরি বেড়ালের এরকম কথা শুনে খুশি মনে ভাবল, যাক, আশা করা যায় সঠিক বিচার পাওয়া যাবে। সুতরাং দুই পাখি বেড়ালের আরও কাছে গেল।
তিতিরেরা যখন বেড়ালের কথার জবাব দিচ্ছিল, তখন হঠাৎ করেই বেড়াল দুই পাখির উপর ঝাঁপিয়ে পড়ল এবং বেড়ালের থাবার শিকার হয়ে মারা পড়ল তিতিরেরা। পাখি দুটোকে খাওয়ার পর বেড়াল জিহ্বা দিয়ে মুখ চাটতে চাটতে আপন মনে বলল, দুর্বল ও নিরীহ প্রাণীরা নিজেদের সমস্যা নিজেরা সমাধান না করে কি করে? যাই, শক্তিশালী এমন কোনো তৃতীয় পক্ষের কাছে যার বাহ্যিক রূপ দেখে তারা প্রতারিত হয়, ভাবে খুব ভালো ও আদর্শবান। কি অবাক কাণ্ড! অথচ সেক্ষেত্রে শক্তিশালী তৃতীয় পক্ষ ভাবে ন্যায় বিচার হল আগে নিজের ক্ষুধার চাহিদা নিবারণ করা।
তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের দ্বার প্রান্তে বলে মুখপাত্রের মন্তব্য। ষড়যন্ত্রের পরও ইসলামী সরকার ব্যবস্থার ভিত্তি শক্ত হচ্ছে, জানালো IRGC। আফগানিস্তানের কুন্দুজ প্রদেশ সহ বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে, তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি। বাংলাদেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 203 জনের মৃত্যু, শনাক্ত 12,198। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। এবং ভারতের অসমে গরু জবাই বন্ধে কঠোর আইন করতে যাচ্ছে রাজ্য সরকার। মুসলমানদের কুরবানি বন্ধের ষড়যন্ত্র চলছে বলে মুসলিম বিধায়কের অভিযোগ। এবারে সবশেষে পাওয়া একটি খবর। ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে নেটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইরান বিরোধী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ব্রাসেলসে ইরানের ইউরোপীয় মিশন সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানান। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে। এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Oh,